হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা, আর সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শতরূপা। একটু আগেই আপনারা যেমন শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর রওনক জাহান, তিনি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন। ভারতের কলকাতা থেকে যোগ দিচ্ছেন প্রফেসর রঞ্জিত বাসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত মনোবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান এবং বর্তমানে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ বায়ো বিহেভিওরাল সায়েন্সের পরিচালক। আর এখান থেকে আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্য থেকে যোগ দিচ্ছেন মানসিক রোগ এবং প্রাপ্তবয়স্ক আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মারিয়াম পারভিন। তিনি প্রায় দুই দশক এই বিষয়ে কাজ করছেন। আপনাদের তিনজনকেই আসরে স্বাগত। আর সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়ায় লক্ষ লক্ষ মানুষ মানসিক অথবা স্নায়ুবিক রোগে ভুগছে, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী। এর সঠিক পরিসংখ্যান তেমন একটা নেই, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় 5.6% মানুষ প্রতিবন্ধী, আর মানসিক প্রতিবন্ধীর সংখ্যা এর 6.8%। ভারতেও এর সংখ্যা নেহায়েতই কম নয়। আমরা আমাদের সমাজ এদের জন্য কি করছে সেই প্রশ্ন এবং জবাব আমরা খুঁজব শ্রোতাদের প্রশ্নে আর আমাদের বিশিষ্ট অতিথিদের জবাবে। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। ইতিমধ্যেই কল আসতে শুরু করেছে, প্রথম কলারের কাছে যাচ্ছি। ঢাকা থেকে ফোন করেছেন সাদিয়া আলম।
হ্যালো,
জি বলুন।
জি, আমি সাদিয়া আলম, ঢাকা থেকে বলছি। আমাদের বাংলাদেশে যে মানসিক প্রতিবন্ধী শিশুদের উন্নতির জন্য, ওদের ডেভেলপমেন্টের জন্য যা কিছু হচ্ছে, দেখতে পাই যে মোটামুটি সবকিছু শহর কেন্দ্রিক, স্কুল বলেন, চিকিৎসা বলেন, কিন্তু পরিবারের ভূমিকা কি হবে তাদের মানসিক ভাবে তাদের উন্নতির জন্য, কিন্তু গ্রামে এই ধরনের শিশুর সংখ্যা আরো বেশি, ছেলে বলুন এবং মেয়ে বলুন, এবং তাদেরকে শিক্ষা থেকে অনেক দূরে রাখা হচ্ছে, সবকিছু থেকে, শিক্ষা বলুন, চিকিৎসা বলুন। তো আমি জানতে চাচ্ছি যে সরকার এ ব্যাপারে কি এত বড় একটা চ্যালেঞ্জ, যে যেখানে শহরের শিশুদেরকে তারা আমাদের নর্মাল শিশুদের সাথে মিশাতে পারছে না, সমান শিক্ষা দিতে পারছে না, সেখানে এই গ্রামের এই শিশুদের যারা আরো বেশি পিছিয়ে আছে শহরের শিশুদের চাইতে, তাদেরকে সরকার কিভাবে সাহায্য করতে পারে বা তাদের পলিসিটা কি হবে সরকারের এ ব্যাপারে, এটাই আমার প্রশ্ন।
এই প্রশ্নটি নিয়ে আমরা যাচ্ছি ডক্টর রওনক হাফিজের কাছে। ডক্টর হাফিজ, আপনি এই প্রশ্নটি নিয়ে প্রথমে আলোকপাত করুন।
ধন্যবাদ আপনাদের। তো প্রশ্নটা বেশ সুন্দর, কারণ আমরাও দেখতে পাচ্ছি যে আসলে যে এই প্রতিবন্ধিতা বিষয়ক, এই শিশুরা যে বিশেষ অনেক প্রতিবন্ধী শিকার, তাদের আসলে চিকিৎসা, স্কুলিং বেশিরভাগ শহর কেন্দ্রিক, শহরে স্কুলগুলো আছে এবং যারা সচেতন সেই মা বাবারাই যাচ্ছেন ডাক্তারের কাছে বিভিন্নভাবে। তো সরকারের ব্যাপক পরিকল্পনা এবং প্রচারণা রয়েছে, এবং আপনারা জানেন যে বর্তমান সরকার এই প্রতিবন্ধিতা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তারপরেও আমরা বলবো যে শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই সংবাদগুলো অনেক বেশি ছড়িয়ে যাওয়া উচিত, এবং এই শিশুদের চিকিৎসা, তাদের স্কুলিং এবং বিশেষ করে তাদের পরিবারে এই শিশুরা কিভাবে তাদের পরিচর্যা করবেন মা বাবা, সেক্ষেত্রে সরকারি বেসরকারি সমগ্র সামগ্রিকভাবে প্রচুর প্রচুর প্রচারণা এবং এই সাহায্যের জন্য এগিয়ে আসা দরকার। এবং তার জন্য আমার মনে হয়, আমি মনে করি যে মিডিয়ার একটা বিরাট রোল, সংবাদপত্র মাধ্যমে একটা বিরাট রোল রয়েছে, যে কিভাবে এই সংবাদগুলো দ্রুত পৌঁছানোর একমাত্র বড় মাধ্যম হচ্ছে সরকারের সাহায্য এবং মিডিয়ার একটা বিরাট রোল এবং এটা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের পাশাপাশি কাজ করছেন তাদেরও একটা বিরাট ভূমিকা। সর্বোপরি আমাদের যে একজন প্রশ্ন করেছেন, আসলেও আমাদের অনেক কিছুই গ্রাম কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কিন্তু এই বিশেষ বাচ্চারা অনেক বেশি বেশি সহযোগিতা পাবে।
প্রফেসর বাসু, আপনি এই পরিস্থিতি ভারতবর্ষে কেমন এই ব্যাপারটি নিয়ে যদি আলোচনা করতেন।
আমরা ভারতবর্ষে সত্যি মানে বাস্তব ছবিটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে ভারতবর্ষে যে টাকা খরচ করা হয় তার একটা অতি ক্ষুদ্র অংশ, 2% এই মানসিক রোগের উন্নতির জন্য ব্যয় হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষে সরকারি সাহায্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চালানো হয় সে সমস্ত প্রতিষ্ঠানের সব থেকে প্রধান অভাব হচ্ছে অর্থের। দ্বিতীয়ত আমাদের এখন যে সামাজিক কাঠামো, সেই কাঠামোতে মানুষের যে একটা আমরা ছোটবেলায় যেটা দেখেছি যে মানুষের মধ্যে একটা সেবার মনোভাব থাকে, আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে মানসিক রোগী বা প্রতিবন্ধী এই ম্যালেরিয়া টাইফয়েড নয় যে একটা কোর্স অফ মেডিসিন দিলাম সেরে গেল, এদের পুরো বহু লোককেই পুরো জীবন দেখতে হয় এবং সেই সারা জীবন তাদের দেখাশুনো করার মতো মানসিকতা তৈরি করার মতো ট্রেনিং স্কুলই নেই এখানে। এখানে যারা দেখাশুনো করেন তারা অত্যন্ত পার্ট টাইমার এবং তাদের সেই বোধ শক্তিরও অভাব আছে। কাজেই ভারতবর্ষে যে এই ব্যাপারে বিশেষ করে কলকাতায় আমি আরো ভালো বলতে পারি যে কলকাতায় মনোবিকাশ কেন্দ্র বলে একটি সংস্থা আছে যেটি কলকাতার সব থেকে নাম করা বড় সংস্থা, কিন্তু সেখানে গিয়ে দেখেছি তার পরিষেবা মান যথেষ্ট নয় এবং সেখানে আপনি সাময়িক হয়তো কিছু চিকিৎসা করাতে পারেন কিন্তু যেখানে ধরুন মেন্টাল লিটারেশনটা খুব সিভিয়ার, দীর্ঘদিন রাখতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তার দেখাশুনো করতে হবে, সেই রকম সুযোগ সন্ধান কিন্তু কলকাতায় আরো আছে কয়েকটি নেই। সেটা সে কারণ আমরা আপনাকে খোলাখুলি বলি যে আমরা লোকের স্বাস্থ্য পরিষেবাই দিতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9 কোটি, 9 কোটি লোকের যে সরকারি চিকিৎসা সেটাই আমরা অতি অপ্রতুল ভাবে দিচ্ছি। মানসিক চিকিৎসার কথাটা আমাদের কাছে বোধ হয় খুব একটা বিরাট ভাবনা হয়ে যায়। যারা বিদেশে আছেন তারা যে ধরনের চিকিৎসা দেখেছেন বা দেখছেন, এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের দেশে যারা নার্স তৈরি হচ্ছে নার্স ট্রেনিং তারা বিদেশে চলে যান, আমেরিকাতে বহু কেরালা থেকে মহিলা গেছেন নার্স। আমাদের দেশে অত্যন্ত অভাব এই ভালো নার্স পাওয়া যারা আসল কাজটা করবে, কিন্তু এদিকে সরকারের সেই রকম মানে নজর দেওয়ার মতো বাস্তব অবস্থা নেই। কাজেই
কোন বিশেষ নীতিমালা গ্রহণ করেছে এই ব্যাপারে সেই বিষয়টি যদি
না 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 এটা মুখেই বলা হয় কিন্তু মানে আমি কার্যক্ষেত্রে বলছি, আমাদের এখানে ভারতবর্ষে সব থেকে নাম করা সংস্থা হচ্ছে নিমহ্যান্স, সেটা ব্যাঙ্গালোরে আছে। সেখানে আপনি বলতে পারেন যে সত্যি একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হয়। ওই একটি সংস্থা, ভারতবর্ষের লোক সংখ্যা আপনি জানেন 120 কোটি, কিন্তু ইন জেনারেল আমাদের একটা ভালো ট্রেনিং ইনস্টিটিউট নেই। সারা পশ্চিমবঙ্গে যে কাউন্সিলর হবে এই এই সমস্ত রোগগুলোকে হ্যান্ডেল করবে সেরকম ট্রেনিং ইনস্টিটিউটই নেই, তো চিকিৎসা তো অনেক পরে।
প্রফেসর বাসু, আমরা এই বিষয়টি নিয়ে আবারও আসবো, আমাদের একটি কল এসেছে। কলটি আমরা নিয়ে নিচ্ছি। কলকাতা থেকে কল করেছেন।
নমস্কার, আমি বিজয় ভকত বলছি কলকাতা থেকে। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতিশীল এবং উদার হওয়া প্রয়োজন, কিন্তু তার থেকে আরো বেশি প্রয়োজন তাদের প্রতি ভালোবাসা দেখানো এবং তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ব্যাপারে সাহায্যের হাত বাড়ানো। আর একটা দিকে বিশেষভাবে নজর রাখা দরকার, যাতে তাদের আত্মাভিমান কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। আমার প্রশ্ন হচ্ছে, সমাজ কিভাবে প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী মানুষের বাঁচার অধিকারকে আরো সহজ, সরল এবং সুন্দর করতে পারে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সমাজ কিভাবে আরো বেশি সাধারণ মানুষকে সচেতন করতে পারে, যাতে সাধারণ মানুষ প্রতিবন্ধী মানুষের প্রতি আরো বেশি সহানুভূতিশীল এবং সহনশীল হয়?
ডক্টর পারভিন, আপনি এই প্রশ্নটি নিয়ে আলোকপাত করুন।
ধন্যবাদ। আজকে আমাদের বিষয় মানসিক প্রতিবন্ধকতা ও সমাজ ব্যবস্থা। বিষয়টা খুবই মানে বিস্তর, এবং আমাদের যে কলার ফোন করেছেন তার প্রশ্নটা কিছুটা দার্শনিক দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আজকে আমাদের আলোচনাটা প্রতিবন্ধকতা যেগুলা মেডিকেল কারণে বা যেগুলা আমরা যে অসুখ বিসুখ, যেমন মেন্টাল রিটার্ডেশন, অটিজম, অ্যাসপারগার্স, এইগুলা নিয়ে আমরা যে প্রতিবন্ধকতাটা দেখছি এবং সেটা কিভাবে আমরা কিছুটা সমাজকে সচেতন এবং প্রতিবন্ধ যারা এই অসুবিধা নিয়ে ভুগছেন, পরিবার এবং পেশেন্ট নিজে, তাদের জীবনটা কিছুটা স্বাভাবিক করতে পারি, আমার আমরা এটাতেই থাকতে এই এই পরিসরে থাকতে চাই। আমাদের কলার যা বলেছেন পুরনো মূল আমাদের যে দার্শনিক দিকটা, আমার মনে হয় আজকে আলোচনায় আমি মনে হয়
দার্শনিক দিকের থেকেও উনি বলতে চেয়েছিলেন যে সহানুভূতিশীল হওয়া, উদার হতে হবে, ভালোবাসা দেখাতে হবে, এবং প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহারটা কিভাবে করা যায় এদের মানসিক উৎকর্ষের জন্য, সেই দিকটা মনে হয় আলোকপাত করলে ভালো হয়।
এখন প্রথম হচ্ছে যে মানুষকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কিভাবে আমরা সবাইকে শেখাবো যে এটা একটা অসুবিধা। হ্যাঁ, ভালোবাসা দিয়ে তো সকল কিছু জয় করা যায়, কিন্তু ভালোবাসাটা শেখাতে হলে একটা মূল্য, মানুষকে সেই ভালোবাসা বুঝতে হলে তাদের একটা সার্টেন লেভেল অফ এডুকেশন লাগবে আমার মনে হয়, এবং সেইটা একদিনে হবে না, বাসা থেকে শুরু করতে হবে, স্কুল লেভেল থেকে যেতে হবে, এবং ডাক্তারের অফিসেও সেটা প্রসার হবে। তো আমি হয়তো মানে প্রশ্নটা খুব ভালো বুঝতে পারছি না বলে আপনি আমাকে আবার একটুখানি বলার চেষ্টা করেন যে আমি মানে যুক্তিবোধটা শেখাতে হবে সবাইকে যে এটা একটা কঠিন জিনিস, এবং ওষুধ, থেরাপি সবকিছুর উপরে আছে ভালোবাসাটা, কারণ এদের সঙ্গে যারা সারাক্ষণ থাকছে তাদের, তারা এদের সাথে কীভাবে ইন্টারাকশন করছে ওরা তো বুঝতে পারে না, অনেক সময় ওরা বলতেও পারে না ওদের মনের অনুভূতিটা। এই জন্য ভালোবাসা মনে হয় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, ওদেরকে যে সারাক্ষণ টেক কেয়ার করছে এবং পরিবারের লোকজনদেরকে। ওই জন্য যারা ওদের টেক কেয়ার করবে তাদের প্রথমে ট্রেনিং দরকার, তাদের প্রথমে অ্যাওয়ারনেস দরকার, তাদের প্রথমে শিক্ষা দরকার যে এরা এরা কাদেরকে নিয়ে ডিল করছে। এরা একটা অত্যন্ত ডেলিকেট মানে লোকজনকে নিয়ে ডিল করছে যারা নিজেদের দুঃখ বোধ প্রকাশ করতে পারে না, অতএব আমাদেরকে অনেক জিনিসই বুঝে নিতে হবে যে ওরা কি অসুবিধা হচ্ছে, ওরা কি বলতে চাচ্ছে। এজন্য এটা আমার মনে হয় অনেক শিক্ষার দরকার যে ওদেরকে নিয়ে, ওদেরকে যারা শিক্ষা, ওদেরকে ওদের জন্য যারা কাজ করবে তাদের নিজেদের প্রথমে অনেক প্রথমত মোটিভেশন দরকার, দ্বিতীয়ত তাদের জানতে হবে যে তারা কি রোগ নিয়ে কাজ করছে, এই রোগটা ব্যাপারটা কি। এটা না বুঝলে হয়তো অনেক ক্ষেত্রেই দুজনই মিলে ভালো মতো কাজ, এটা 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 একটা টিম ওয়ার্ক, তো তো টিমটা মানে ভালো কাজ করবে না, কারণ যে কাজ করছে সে বুঝবে না আমার কি করা দরকার, আর যে রিসিপিয়েন্ট বা যে রিসিভার সেও হয়তো সবসময় ভালো সেবা পাবে না।
ডক্টর রৌনক, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আসলে আমার কিছু বলার আছে। আসলে সবগুলো যে প্রশ্ন করেছেন সবগুলিও ফেলা যায় না, কারণ আমাদের এই যে ভালোবাসার বিষয়টি এসেছে, আমরা কিন্তু যুগ যুগ ধরে পরিবারগতভাবে, দেশগতভাবে, শিক্ষাগতভাবে এই প্রতিবন্ধী মানুষগুলোকে আলাদা করে ভাবতে শিখেছি, এবং এই বিষয়টির আমূল পরিবর্তন দরকার প্রথমে, এবং যে সবাই আমরা আসলে এক এক রকম, কিন্তু আমরা সবাই সবার জন্য, এই যে আমাদের যে মনের পরিবর্তনটা সার্বিক, আমরা যারা শুধু কাজ করি তারা শুধুই তারাই করবো, আমাদের শুধু একা দায়িত্ব যারা কাজ করছে মানুষের সাথে, এই ধরনের পেশাজীবী বা এই ঘরে ধরনের মানুষরা রয়েছে, বিশেষ মানুষরা, শুধু তাদের দায়িত্ব তাদেরই না, এটা সমস্ত দেশের দায়িত্ব, এটা সমাজের দায়িত্ব। এই সামাজিক যে এই পরিবর্তন যদি না আসে, সামাজিক যদি সচেতনতা না আসে, শুধু সচেতন হলে হবে না, যার যার অবস্থান থেকে যে কাজ করা যায়, আমাদের এই বিশেষ মানুষগুলো যারা, যাদের শুধু আমি ডিসএবিলিটি বলবো না, অন্য ধরনের এবিলিটি যাদের মধ্যে আছে, একটা প্রচুর বড় সামাজিক আন্দোলন দরকার। আমরা মনে করি যে আমাদের দেশে বাংলাদেশে আমাদের অর্থনৈতিক পিছুটান থাকতে পারে, কিন্তু আমার মনে হয় গত 5 বছরে আমরা ব্যাপক পরিবর্তন আনতে পেরেছি। অন্তত মানুষ কিন্তু এখন একটু খেয়াল করে, তারা কিন্তু ছোট করে দেখে না, যেমন ছোট ছোট কিছু জিনিস, যেমন আগের থেকে পরিবর্তনগুলো এসেছে যে এই বাচ্চা এই মানুষগুলোকে বাসের জন্য আপনার আলাদা সিটের ব্যবস্থা করা হয়েছে, এবং শিক্ষা ক্ষেত্রেও এখনো আমূল পরিবর্তন হয়নি, যদিও সরকার বলেছেন প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের সমান অধিকার ভর্তি হওয়ার। আপনারা জানেন যে বাংলাদেশে এই 2013-তে 2টি আইন পাস হয়েছে, একটি হচ্ছে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন 2013, একটা হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এন্ড অটিজম, সেটা হচ্ছে ট্রাস্ট আইন পাস হয়েছে। এবং এটা আমরা আশা করি যে আমরা সবাই এটা মিলে খুব জোরে লাগবো, এটা যেন ভালোই এস্টাবলিশ হয়। এবং এই ভালোবাসা তো অবশ্যই দরকার প্রত্যেকটা ক্ষেত্রে, সব মানুষের বেলায় ভালোবাসা আসলে সবচেয়ে বেশি কাজ করে। এবং উনি যেটা বলেছেন যে আধুনিক প্রযুক্তি, আসলে আধুনিক প্রযুক্তি এত উন্নতি, আপনি শুধু এই দৃষ্টি প্রতিবন্ধীদের বেলায় দেখুন না কেন, তারা কত উন্নত, ব্রেইলের মাধ্যমে তারা ইউনিভার্সিটি লেভেল, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পাচ্ছে, এখন তারা কিন্তু শিক্ষা মানে চাকরির ক্ষেত্রে এসে পড়েছে, তাদের যে চলাচল সব ক্ষেত্রে, এবং দেখেছি যে কোনো চলাচল করা কিছুটা কোনোটাই বাধা না। এবং এই কম্পিউটার টেকনোলজি, হাজার হাজার দৃষ্টিবন্ধী মানুষকে দেখছি যে তারা কম্পিউটারে কতখানি দক্ষ, তারা মোবাইল ইউজ করতে কতখানি দক্ষ। এবং আমরা মনে করি যে এই প্রযুক্তিগুলো যদি আমরা আনতে পারি আমাদের দেশে, সব প্রযুক্তি তো দেশে চলে আসছে, কাজে এই এই মানুষগুলোর জন্য কেন না।
কিন্তু সেই ক্ষেত্রে কি ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়টা কি?
হ্যাঁ, সরকারিভাবে আমাদের কিন্তু ডিজিটাল বাংলাদেশের প্রকল্পের আওতায় অনেক মানে কম্পিউটার ট্রেনিং, যেমন আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের।
কিন্তু মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কি ধরনের প্রযুক্তির ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন?
আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে বহু বছর ধরে কাজ করছি, সেখানে যে কম্পিউটার ট্রেনিং, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের জন্য অনেক অনেক ভালো, এবং অনেক ভালো কাজ করে অনেক বাচ্চা, অনেক মানুষ এই ক্ষেত্রে। এই আধুনিক প্রযুক্তিগুলি যদি যে কোনোটাই হোক না কেন, আমরা কিন্তু এদের মধ্যে কিন্তু এটা উপস্থাপন করতে পারি যে কিভাবে।
আমরা এই বিষয়টি নিয়ে একটু যেতে চাই প্রফেসর বাসুর কাছে। প্রফেসর বাসু, আপনি আছেন? হ্যালো।
হ্যাঁ, আমি আছি।
জি,
হ্যালো।
জি, আপনি এই বিষয়টি নিয়ে প্রযুক্তির ব্যবহার মানসিক প্রতিবন্ধীদের জন্য কি ধরনের প্রযুক্তির ব্যবহার চলছে বা করা হচ্ছে সেই বিষয়টি যদি আপনি আদৌ আছে কিনা।
গোড়ার কথা বলেনি, খুব দরকারি যেটা, সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী মোটামুটি 3টে ভাগ আছে, মানে একজন মাইল্ড, মডারেট আর সিভিয়ার। এখন উনি যে কম্পিউটার ট্রেনিং এর কথা বলছেন, সেটা একটা মডারেট বা সিভিয়ার যে মেন্টালি রিটার্ডেড হয় তাকে কখনোই কম্পিউটারে ট্রেন করা যাবে না। ওই মাইল যারা, বর্ডার লাইন কেস যারা, তাদের এলিমেন্টারি ট্রেনিং দেওয়া সম্ভব। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা বেসিক জায়গাটা থেকে খানিকটা বোধ হয় দূরে চলে যাচ্ছি। বেসিক জায়গাটা হচ্ছে যে যারা এই ধরনের রুগী বা ডিজেবল পার্সন বা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের পার্সন, মানে চাই চিলড্রেন যারা তাদের হ্যান্ডেল করছেন, সেই তাদের আজকে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বেরিয়েছে, সে সম্বন্ধে তাদের কতটা জ্ঞান আমরা দিতে পারছি আমাদের শিক্ষার ব্যবস্থার মধ্যে দিয়ে। তা না হলে তো পারবে না। আজকে ধরুন সমস্ত ডাক্তারি ক্ষেত্রে যে আগে বাইপাস সার্জারি তো ছিল না, সেটা তো ডেভেলপমেন্ট হয়েছে, নতুন নতুন যে প্রচুর ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো আমরা কতটা নিতে পারছি। আর তার একটা বড় কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক দিকটা, যে আমরা সেটা আমেরিকা যা পারবে আমরা তা পারি না, এবং বিশেষ করে এই এই দিকগুলো মানে আমরা মুখে যতই বলি এখানে ভালোবাসার দরকার, মানে অ্যাটেনশনের দরকার, কার্যক্ষেত্রে আমি অন্তত ভারতবর্ষের যা ছবি দেখতে পাই কার্যক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সেরকম ভাবে মাথা ঘামানো হয় না, ফলে আমাদের সেরকম আধুনিক সুসজ্জিত সরঞ্জামওয়ালা প্রপার ট্রেনিং সেন্টারই নেই। তারা বেরিয়ে এসে তারা যেভাবে হ্যান্ডেল করবে তাতে আপনি কত লোককে ভালো করতে পারবেন বা কত লোককে সমাজের মেইন স্ট্রিমে ফিরিয়ে দিতে পারবেন, এটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন।
প্রফেসর বাসু, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আলোচ্য বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা। অনুষ্ঠান চলাকালে স্টুডিওতে সরাসরি ফোন করুন এই নাম্বারে 2026193062। একটি ফোন কল এসে গেছে ইতিমধ্যে, নিউ ইয়র্ক থেকে কল করেছেন। হ্যালো,
আমি মুনিয়া মাহমুদ নিউ ইয়র্ক থেকে বলছি। প্রথমে সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিষয় মানসিক প্রতিবন্ধী ও সমাজ ব্যবস্থা, একটি ব্যাপক বিষয়। এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটি প্রশ্ন করতে চাই। অনেক বছর আগে ঢাকায় আমার ছোট বোন যখন স্কুলে যেত তখন প্রতিদিন তাকে কানে ধরে বেঞ্চে দাঁড়িয়ে রাখা হতো, কারণ সে পড়া পারত না, সে মানসিক প্রতিবন্ধী ছিল। ওর প্রতিদিনের শাস্তির ব্যাপারটা আমার আরেক বোনের নজরে আসে, কারণ সেও একই স্কুলে পড়তো। সে বাসায় এসে মাকে জানালে মা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। আমি এখানে একটিমাত্র পরিবারের কথা বললাম, বাংলাদেশে এরকম হয়তো হাজার হাজার পরিবার আছে। এখন বাংলাদেশে বেশ কিছু মানসিক প্রতিবন্ধী স্কুল হয়েছে, তবে বিনা বেতনের সরকারি প্রতিবন্ধী স্কুল কয়টা আছে আমার জানা নেই। আমার প্রশ্ন, সরকার যেখানে বিভিন্ন খাতে দেশের উন্নয়নের জন্য বিদেশে সাহায্য নিচ্ছে, সেখানে এই গুরুত্বপূর্ণ মানবিক খাতে বিনামূল্যে স্কুল করার জন্য কিছু করতে পারে কি? আপনারা এই ব্যাপারে কি ভাবেন? এই প্রসঙ্গে আরেকটি বিষয় একটুখানি বলতে চাই, যে এখানে দেখা যায় যে মানে অনেক বাংলাদেশে অনেক পরিবারে মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়ে তাদের পার্কে বা বাইরে নিতে অনীহা, লজ্জা বা বিব্রত বোধ করেন। ঘরে মেহমান আসলে প্রতিবন্ধী সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন। যেটা বলতে চাই, পরিবারের সদস্যদের প্রতিবন্ধীদের নিয়ে এই লজ্জা বা বিব্রত হওয়া থেকে সামাজিকভাবে মুক্তির উপায় কি? কি ধরনের গণসচেতনতা সৃষ্টি করলে পরিবারের সদস্যরা মানসিক প্রতিবন্ধীদের নিয়ে নিজেরা গ্লানিবোধ করবেন না?
আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা সেই ফোন কলটিও নিয়ে নিচ্ছি একই সঙ্গে।
হ্যালো, আমি এসএম মুসা, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি আমাদের যেই টপিকটা আছে সেটা আমাদের দেশে একটা প্রবলেম টপিক, এবং এটা কিউর করার জন্য আমাদের এখন পর্যন্ত প্রপার কোনো মেথোডোলজি ডেভেলপ হয়নি। গভর্নমেন্ট সাইড থেকে যে ধরনের ট্রিটমেন্ট প্ল্যানগুলো আছে মেন্টালি যারা রিটার্ডেড তাদেরকে সুস্থ করে তোলার জন্য, সেইগুলো ডেফিনেটলি এনাফ না, এবং প্রাইভেট সাইড থেকেও দেখা যায় যে খুব কম সাপোর্ট হয়ে আসতেছে। তো আমাদের দেশে যেহেতু বিভিন্ন কোম্পানিজ আছেন, বাইরের কোম্পানি আছে, দেশের কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, এরা বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটি করে থাকে পুরো বছরে। তো এদের সিএসআর অ্যাক্টিভিটিটা কিভাবে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, যেন এই জাতীয় মেন্টাল যারা একটু ডিসঅর্ডার আছেন তাদের জন্য হেলথ কেয়ার জাতীয় কোনো ইনস্টিটিউট গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা কি থাকতে পারে, সেই সিএসআর অ্যাক্টিভিটি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এবং তারা ডেভেলপ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারে, বা গভর্নমেন্টের কোনো ধরনের বাইন্ডিং থাকে কিনা, যে এই ধরনের সেক্টরের ক্ষেত্রে কন্ট্রিবিউশনে তাদের কোনো বাধা থাকবে কিনা। থ্যাংক ইউ।
ডক্টর রৌনক, আপনি এই প্রশ্নটি নিলে ভালো হয়। প্রথম প্রশ্নটি করেছিলেন মুনিয়া মাহমুদ।
জি জি হ্যাঁ, স্কুলের যে ব্যাপারটা বললেন, আসলে এটা আমারও একটা কষ্টের ব্যাপার, যে আমি একই অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি এবং একটি অটিস্টিক সন্তানের মাও, এবং একটা কখনো একটা এই ধরনের একটা দৃশ্য যে বাচ্চা পড়া পারছে না, তাকে টিচার না শাস্তি দিচ্ছে, এবং এই শাস্তি দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে শিক্ষকরা এই ব্যাপারে মোটেও সচেতন নন, তাদের প্রশিক্ষণ নেই। তো এই স্কুলের যে ব্যাপারটা বলেছেন, স্কুলের বিষয়ে আমারও একই ধরনের একটি চিন্তা যে স্কুলের যে একীভূত শিক্ষা সেগুলো কিন্তু সেইভাবে এখনো প্রসার লাভ করেনি। ট্রেনিং হচ্ছে প্রচুর, এটা নিয়ে কথা হচ্ছে প্রচুর, আর বিশেষ স্কুলগুলো বিশেষ করে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক এখনো, এবং বেসরকারি স্কুলের সংখ্যাই বেশি। আর সরকারি বিনা বেতনের স্কুল দুই তিনটে আছে, সেখানে চাপ অনেক বেশি, কারণ সিটের সংখ্যা থেকে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। এবং এই আমি মনে করি যে বাংলাদেশে যতক্ষণ এই সমস্ত স্কুলগুলি প্রাইমারি স্কুল থেকে শুরু করে একটি একীভূত শিক্ষার জন্য যদি ওই ধরনের প্রচার প্রসার সংগ্রাম না হয়, তাহলে সব এই বাচ্চা সমস্ত বাচ্চার যে একটা বড় অধিকার স্কুলে যাওয়া, সেই অধিকারটা থেকে তারা কিন্তু বিলম্বিত হচ্ছে এবং তারা পাচ্ছে না। এবং এই ব্যাপারে আমার মনে করি, আমি এটা প্রথম থেকেই চিন্তা করি বলি যে আমাদের সামাজিক প্রচারণের পাশাপাশি মিডিয়াগুলোর প্রচার অনেক বেশি। একটা দিক বলতেই হয় যে আমাদের পাশাপাশি দেশ ভারতে কিন্তু এই যে বিভিন্ন সিরিয়াল নাটকের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু এই ধরনের বাচ্চা, অটিস্টিক বাচ্চা, তাদের বিষয়ে একটা পরিবারে কি হচ্ছে দেখতে পায়। কিন্তু আমাদের এই সুদূর পাড়ায় সব পরিবার এটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মিডিয়ার রোল অনেক বেশি এবং প্রচারণার রোল অনেক বেশি। আরেকটা প্রশ্ন আমি করেছিলেন যে বিব্রত বোধ কিভাবে করবেন না, যখন আমরা সবাই মিলে কাজ করব, এটা বারবার দেখাবো এবং বিভিন্ন ভাবে তার দোরগোড়া পর্যন্ত পৌঁছাবেও যে আসলে আপনি একা নন, এরকম এই ধরনের বাচ্চা কিন্তু আরো অনেক। আমরা এই বাচ্চা আমাদের সন্তান প্রথম, তার সমস্যা পরে। আমরা কেন পিছিয়ে থাকবো, আমরা কেন বাচ্চাকে লুকিয়ে রাখবো, কারণ তার সমস্ত অধিকার আছে। এবং আমাদের দেশে কিন্তু এখন তার চেহারাটা একটু অন্যরকম, আমি অবশ্যই বলবো যে একটু আমি মনে করি যে এই মুহূর্তে অভিভাবকরা বিব্রত একটু কম বোধ করেন, চিকিৎসা এবং শিক্ষা।
ডক্টর রৌনক, আমি প্রফেসর বাসুর কাছে যাচ্ছি, তারপরে আবার আপনার কাছে ফিরে আসব বিষয়টি নিয়ে। প্রফেসর বাসু, আপনি যদি এই পরিবারের সদস্যরা তাদের প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিব্রত বোধ করেন, এই বিষয়টি প্রশ্নের মধ্যে এসেছে, এই বিষয়টি যদি আপনি আলোকপাত করেন।
আমি আজকে 40 বছর হলো মানসিক রোগী দেখছি আমার ইনস্টিটিউটে, 40 ইয়ার্স, সব রকম দেখি। তার মধ্যে এই প্রতিবন্ধী শিশুদেরও দেখতে হয়, অসুস্থ শিশুদেরও। আমাদের, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তারপরে সাধারণ অভিজ্ঞতাটা বলবো, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি বহু কেস দেখেছি, মানে আমার কাছে আসে সাহায্যের জন্য, কি করবে ওই উপদেশ চাইতে। আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমাদের কাছে আসার আগেই তারা কিন্তু প্রথমেই অন্য ডাক্তারদের কাছে যান এবং লাস্টে সাইকিয়াট্রিস্টের কাছে আসেন এবং সেখান থেকে আমাদের কাছে আসেন। আমি একটা জিনিস দেখেছি যে পরিবারের, মানে মানে আপনি যদি মনে করেন পরিবারটা জয়েন্ট ফ্যামিলি, মানে যেখানে স্বামী স্ত্রীর সঙ্গে আপনার বাবা মা ভাই বোন সবাই আছে, তারা কিন্তু আস্তে আস্তে এই অসুবিধেগুলো, এই ডিসএবিলিটিস গুলো সম্পর্কে তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আলটিমেটলি দে আর দ্য লাইবিলিটি অফ পেরেন্টস অ্যান্ড সোসাইটি। এটা আমি সাধারণভাবে দেখেছি যে মূল ফল যেটা হয় যে তারা বাবা মার লাইবিলিটি হয় আর সমাজের লাইবিলিটি হয়। আমি বহু লোককে দেখেছি, আমি বহু লোককে এও উপদেশও দিয়েছি যে আপনার বাচ্চার ভার আপনি ছাড়া আর কেউ নিতে পারবে না। কারণ আমি এই কথাটা বারবার বলে আসছি, এটা নেয়া মুখে যত বলা বা প্রচার করে যতটা বলা, এটা নেওয়া বাস্তব জীবনে অত্যন্ত একটা কঠিন কাজ যে এই এই দায়িত্ব নেওয়া। আমি যখন অল্প বয়স ছিল তখন আমাদের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, আমি তখন পড়াতাম অ্যাপ্লাইড সাইকোলজি, সেখান থেকে অলকিন্দু বোধনিকেতন বলে একটি সংস্থা ছিল যেখানে সেই মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদের রাখা হতো। তো আমি একদিন ভিজিট করতে গেছি, আমি ভিজিট করতে গিয়ে বললে বিশ্বাস করবেন না, আমি দেখলাম বাচ্চাদের যেমন লোকে খাঁচায় পাখি রাখে ঠিক সেরম ভাবে রাখা হয়েছে। তাদের নার্স বলে কিছু নেই, ওই পরিচারিকা, তারা নিজেরা গল্প আড্ডা মারছে। যখন খেতে বাচ্চা একটু কাঁদলো তাকে প্রচন্ড মারধর দিয়ে দিচ্ছে, মানে একটা পৈশাচিক ব্যাপার হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের প্রায়োরিটিটা বা আমাদের মানসিক সেই উপলব্ধিটা যে এদের দরকার, এদের পাশে দাঁড়ানোর দরকার, সেই উপলব্ধিটা যতটা আসার দরকার ততটা আসেনি। সেই উপলব্ধিটা যতটা যেভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসছে আমাদের এখানে আসেনি, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা। আমাদের 120 কোটি জনসংখ্যায় বাংলাদেশ একটা জিনিস করেছে, সে তার কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণটা ভালো করে করতে পেরেছে। ভারতবর্ষে সেটাও পারেনি। এখন 120 কোটি জনসংখ্যায় মানুষ এত প্রবলেমের মধ্যে দিয়ে যায় যে এই সাধারণ মনুষ্যত্বগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে।
সেটা একটা বিশাল ব্যাপার, মানুষের মধ্যে থেকে ভালোবাসা এবং এদের প্রতি যে সহানুভূতিশীল হওয়া, সেই জিনিসগুলো আমরা আর দেখতে পাচ্ছি না।
যেমন আপনাকে একটা খুব এক্সাম্পল দিই, মানে জোকস করে একজন বড় কাগজের রিপোর্টার আমায় বলেছিল, আরে আজকাল মানুষ চাপা পড়লে খবর হয় না, একটা কুকুর চাপা পড়লে খবর হয়।
প্রফেসর বাসু, আপনার কাছে আবারও আসবো। ডক্টর রনক, আপনি যদি মানসিক স্বাস্থ্য পরিষেবামূলক প্রতিষ্ঠান কি আছে বাংলাদেশে সেই বিষয়টি যদি আলোকপাত করতেন, কারণ ঢাকা থেকে মুসা জানতে চেয়েছিলেন যে মানসিক প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য পরিষেবা কিভাবে গড়ে তোলা যায়।
খুব সুন্দর প্রশ্ন। আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে, তারা মানসিক স্বাস্থ্য বিষয়ক নানামুখী কাজ করছেন, তবে আমি মনে করি এটা যথেষ্ট নয়, কারণ এই মানসিক স্বাস্থ্য সঠিক রাখা এবং আমার যে মানসিক রোগী মানসিক প্রতিবন্ধীদের কথা বলি, তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু আছে বাংলাদেশে তা যথেষ্ট নয়, কারণ তারা কিন্তু আমি বলবো স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা থেকে অনেক অনেক বেশি তাদের প্রাপ্যতা হারাচ্ছে। তাদের আমাদের সেখানে রোগীর ভিড়ের কারণেই হোক, অপ্রতুল চিকিৎসকের কারণেই হোক, এই জিনিসটা আরো বাড়ানো দরকার। এবং ঢাকা থেকে আরো বেশি বোধ হয় অবস্থা খারাপ ঢাকার বাইরের অবস্থানগুলো।
আমরা ডক্টর রনক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আসছি।
হ্যালো, মারুফ রহমান বলছি জার্মানটাউন মেরিল্যান্ড থেকে। আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী বলতে একটা মানুষের অক্ষমতাকে বোঝানো হয়, যেটা অত্যন্ত অন্যায়। এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন খুব প্রয়োজন। আমি বাস্তবে একজনকে দেখেছি যিনি কোনো মতে একটা কাঠি ধরতে পারেন, ওটা দিয়েই কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করেন। তিনি ন্যাসার একজন বিজ্ঞানী। আর একজন প্রকৌশলীকে দেখেছি যিনি দৃষ্টিহীন। আর বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিভেন হকিং এর কথা না হয় নাই বললাম। এদের যোগ্যতা কিংবা কর্মক্ষমতা দৈহিক ভাবে সক্ষম অনেক মানুষের চেয়ে বেশি। কয়েকদিন আগে দেখা গেল দেশে 73টি স্থানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু হয়েছে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে হয়তো এর প্রয়োজন আছে, কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন এদের প্রশিক্ষণের, যাতে এরা যতটুকু সম্ভব নিজের পায়ে দাঁড়াতে পারেন। যেটা আমরা দেখি উন্নত দেশগুলোতে, একটা মানুষ হুইল চেয়ার নিয়ে গাড়ি চালানো থেকে শুরু করে ঘরের বাইরে সব কাজই করছে, পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, কারোর উপর নির্ভর করে।
এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি আমরা ডক্টর পারভিনের কাছে। ডক্টর পারভিন,
ধন্যবাদ। উন্নত দেশগুলার উনি একটা ছবি দিলেন এবং ঠিকই যে এই প্রতিবন্ধী মানুষদের মাইল্ড মডারেট সিভিয়ার আগে বাসু বললেন, এবং প্রতিবন্ধকতা কি ধরনের তা দিয়ে ওনাদের ওদেরকে চেষ্টা করা দরকার, যতটা ওদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করতে পারা যায়। তো এর জন্য আবারও দরকার অনেক অর্থের, অনেক মোটামুটি উন্নত দেশগুলোতে করে দেখা গেছে যে কি জিনিস করলে মানুষের প্রতিবন্ধকতা কমে যেতে পারে, এবং তাদের হুইল চেয়ারে বসে যে উনি বললেন যে ড্রাইভিং করা, তারপরে হাঁটতে পারে না কিন্তু তারা রীতিমতো ক্লাস করছে, চাকরি বাকরি করছে, আর্টিফিশিয়াল পা পরে হাঁটছে, এখন এই সবগুলাই প্রত্যেকটাই কেস বাই কেস বেসিসে চিন্তা করে প্রতিবন্ধী মানুষদের গোলে ট্রিটমেন্টের গোলই হচ্ছে ওদের কিভাবে স্বাভাবিক মানুষের কাছে আনা যায়। কারণ এই এর মধ্যে বিশেষ দরকার যেটা মেডিকেল সায়েন্সে ওদের কি প্রয়োজন, এবং তারপরে প্রচুর অর্থ, এবং অর্থ থাকলে সে অর্থটা ভালো ব্যবস্থা করে এই ট্রেনিং, পেশেন্টের নিজের ট্রেনিং প্লাস যেখানে ও ট্রেনিং প্রাপ্ত হবে, এবং তারপরে ওদের চাকরির ব্যবস্থা। এবং এই উন্নত দেশগুলো সব জায়গায় প্রচুর চাকরি বাকরির ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা লোকদের জন্য 0.1% এবং একটা পার্সেন্টেজ রাখা হয় যে তারা এই চাকরি পাবে, এবং এই চাকরিগুলা ওদের মধ্যেই কম্পিটিশন হয়, এবং কম্পিটিশন হয়ে তাদের তারা চাকরি পায়, এবং স্বাভাবিক অন্যরা যেভাবে রিটায়ারমেন্ট পায় তারা সেভাবে রিটায়ারমেন্ট পায়। অতএব পরিবেশ চেঞ্জ করতে পারলে, প্রচুর অর্থ সমাগম হলে আমার মনে হয় এই প্রতিবন্ধী লোকদের স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রেই করতে পারবে। এটা উন্নত পাশ্চাত্য দেশগুলো তো করে দেখিয়েছে, অতএব এটার জন্য আর কোনো মানে স্টাডি করা দরকার নাই, এগুলা এগুলো অলরেডি প্রুফ করা হয়ে গেছে, এগুলো করা যেতে পারে। এখন আস্তে আস্তে আমরা যেগুলো আমরা এখন উন্নত দেশগুলো বাংলাদেশ মধ্যে দেশে আস্তে আস্তে আমাদের মনে হয় পদক্ষেপ নিতে হবে যে কি কি আমাদের যা রিসোর্স আছে তা দিয়ে আমরা কিভাবে আগাতে পারি।
ডক্টর মারিয়াম পারভিন, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হ্যালো ওয়াশিংটন, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের আমাদের আলোচ্য বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা। আমাদের কাছে আমাদের ফেসবুক ফ্যান পেজে বেশ কিছু মন্তব্য এসেছে, এবং ফ্যান মেল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ইমেলও এসেছে। তো আমি কয়েকটি প্রশ্ন এবং মন্তব্য পড়ছি ফেসবুক ফ্যান পেজ থেকে। লিখেছেন সোহেল রানা হৃদয়, যারা নিজেদেরকে সুস্থ বলে দাবি করে বা আমরা যারা নিজেদেরকে সুস্থ বলে দাবি করি, সেই আমরা কি আসলেই সুস্থ? যখন দেখি বা শুনি এই অমুকের মেয়ে বা বউয়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে ধান খেতে, কেউ ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে, তখন নিজেদেরকে কি প্রতিবন্ধী বলে মনে হয় না? প্রতিবন্ধিতার আসলে কারা, এবং প্রতিবন্ধিতা কি, কেনই বা তারা জীবনে আর ভালো হয় না? প্যানেলের কাছে আমার এই কয়েকটি প্রশ্ন, আশা করি উত্তর দিচ্ছেন। এই ধরনের আলোচনা তো হয়েছে, আমি আরেকটি ইমেল পড়ছি, সেটা লিখেছেন চন্দ্রতারা। লিখেছেন, বাংলাদেশে মানসিক প্রতিবন্ধীর সংখ্যা কত? বাংলাদেশ সরকার অসহায় মানসিক প্রতিবন্ধীদের জন্য উল্লেখ করার মতো কিছু করছে কি? এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি ডক্টর রৌনকের কাছে।
ধন্যবাদ। তো বাংলাদেশে জরিপ প্রায় শেষ হয়ে এসছে, তো মনে হয় যে প্রায় দেড় কোটি লোক মানসিক প্রতিবন্ধিতার শিকার বিভিন্ন ধরনের, এবং বর্তমান সরকার আসলে বেশ ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, এবং আমি মনে করব যে প্রতিবন্ধী মানুষের জন্য একটা স্বস্তিকর সরকার। এবং এখানে যে যে স্টেপগুলো নেওয়া হয়েছে আপাতত, সেটা হচ্ছে যে এদের সাহায্য সেবা কেন্দ্র প্রায় 38টি বিভিন্ন জেলায়, এবং বিভিন্ন ধরনের সহযোগিতা যতটুকু তাদের করা যায় সরকার চেষ্টা করছেন করার জন্য। তবে আমি মনে করি যে সরকারের পাশাপাশি এই ব্যাপারগুলোকে, যেমন প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভাতা, বিভিন্নভাবে তাদের সহায়ক উপকরণ প্রদান বিভিন্ন হসপিটাল সমস্ত জায়গায়, এবং সহায়ক যে বিষয়গুলো প্রায় আমাদের টিভিতে প্রচার হচ্ছে, তো এই শুধু আমি যেটা মনে করি যে সরকারের পাশাপাশি আমরা সাধারণ যারা বিশেষ বাচ্চাদের নিয়ে মানুষদের নিয়ে কাজ করছি, এবং যারা সাধারণ মানুষ তাদের অনেক এগিয়ে আসা দরকার। আপনারা আমরা অর্থের কথা শুনলাম, কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যে যে অবস্থানে আছি, আমার নিজের সন্তানটি, আমার পাশের বাড়ির প্রতিবন্ধী মানুষটি কি আমরা সাহায্য করতে পারি না, সেখানে কিন্তু অর্থ একটি বিরাট ব্যাপার নয়, ব্যাপার আমাদের মানসিকতার পরিবর্তন এবং যে যার অবস্থান থাকে তার সাহায্য। অবশ্যই অর্থ দরকার, অবশ্যই অর্থ দরকার, কিন্তু আমি অর্থের জন্য যেন প্রতি একটি মুহূর্ত সময় নষ্ট না করি।
প্রফেসর বাসু,
হ্যাঁ বলুন।
জি, আপনি প্রশ্নটা তো শুনেছেন, তো এই বিষয়ে আপনি আপনার মতামত বলুন।
দুটো প্রশ্ন ছিল, কোন প্রশ্নটা জবাব চাইছেন?
আপনার এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল প্রতিবন্ধী কি, যখন দেখা যায় যে ধান খেতে লাশ পাওয়া গেছে বা কেউ ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছেন, সেখানে সেই ক্ষেত্রে কি নিজেদের আমাদের প্রতিবন্ধী বলে মনে হয় কিনা? আসলে প্রতিবন্ধী মনে হয়, প্রশ্নদাতা জানতে চেয়েছেন প্রতিবন্ধীর, মানসিক প্রতিবন্ধীর বিভিন্ন রকম স্তর আছে, বিভিন্ন রকম দিক আছে, সেটাই হয়তো উনি বোঝাতে চাইছেন যে এক এক সময় আমাদের নৃশংসতা আমরা যেভাবে তুলে ধরি বা করি সেটাও কি একটা প্রতিবন্ধীর দিক কিনা।
উনি যেটা বোঝাতে চাইছেন, যেটুকু আমার মনে হয়েছে, যে প্রতিবন্ধী আর ডেভিয়েন্ট বিহেভিয়ার, আমাদের সমাজের 3-4% লোকের মধ্যে ডেভিয়েন্ট বিহেভিয়ার আছে, অর্থাৎ বিকৃত বিহেভিয়ার, যাকে আমরা সাইকোপ্যাথ বলি, যারা এই ধরনের নৃশংস কাজ, একটা পার্সেন্টেজ অফ লোক ছাড়া রেপ কিন্তু সবাই করতে পারবে না, তার আটকে যাবে, বুঝতে পেরেছেন, বিহেভিয়ার ক্যারেক্টারে আটকাবে। কাজেই ডেভিয়েন্ট বিহেভিয়ার করার জন্যে যারা বিকৃত, যারা ধরুন লেডিস বাথরুমে ঢুকে পড়ছে বা রেপ করছে, মার্ডার করছে, এই ধরনের কাজ যারা করে ডেভিয়েন্ট বিহেভিয়ার বা বিকৃত তাদের রুচি, হাবভাব, চলন বলন, সেই লোকেদের কথা উনি বলছেন। তারা তো সত্যি মানে সমাজের চোখে তো শুধু মানসিক ভাবে অসুস্থ নয়, তারা ক্রিমিনাল, তারা দাগী আসামি। হ্যাঁ, এবং আমরা কিন্তু আজকের বিষয়বস্তুটা সেটা নয়, আমাদের বিষয়বস্তু একদম স্পেসিফিক হচ্ছে আমরা প্রতিবন্ধী নিয়ে করছি, যার তারা অসহায় নয়, কিন্তু এরা অসহায়, এদেরকে অন্যভাবে দেখতে হবে, ওদেরকে অন্যভাবে দেখতে হবে।
ডক্টর বাসু, আমাদের আরেকটি ফোন এসেছে, আমরা নিয়ে নিচ্ছি নিউ ইয়র্কের থেকে।
হ্যালো,
জি বলুন।
ধন্যবাদ, আমি তাজ মাহমুদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন হচ্ছে প্যানেলের কাছে, বাংলাদেশে সরকারি ভাবে মানসিক প্রতিবন্ধীদের জন্য অনেক সচেতনমূলক পদক্ষেপ বা আইন তৈরি হলেও মাইক্রো লেভেলে তার কোন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। ফর এক্সাম্পল, একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তারা সাধারণ স্কুলে অংশগ্রহণ করতে পারছে না। মানসিক প্রতিবন্ধীদের জন্য এই শিক্ষা বৈষম্যের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, বা ইমপ্লিমেন্টেশনে যদি কোনো প্রধান কোনো বাধা থাকে তাহলে সেই বাধা থেকে পরিত্রাণের জন্য উপায় কি, বা সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে?
ডক্টর রৌনক
জি, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। কারণ সরকার যেখানে প্রত্যেকটি শিশুর মতো সমস্ত শিশুর স্কুলে যাওয়ার অধিকারকে আইনে স্বীকৃতি দিয়েছেন, এবং সেখানে এখনো কিন্তু যথেষ্ট বিশেষ স্কুলও গড়ে উঠুনি, এবং সাধারণ স্কুলেও এই বাচ্চাদের নেওয়ার ব্যাপারে বেশ বাধা সৃষ্টি হচ্ছে। একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আইনকে আরো কঠোর করা দরকার, এটার জন্য আমরা কিন্তু বারবার বলছি। দ্বিতীয়ত হচ্ছে যে যারা স্কুলগুলোতে যাবে, যে স্পেশাল বাচ্চারা, স্কুলগুলো কিন্তু আমাদের তৈরি হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের, আমি আশাবাদী যে এগুলো কিন্তু চিরে হবে, কারণ এটা নিয়ে বেশ কথা হচ্ছে, কারণ এই শিক্ষকের প্রশিক্ষণের কিন্তু কোনো বিকল্প নেই এবং তাদের মানসিকতার কোনো বিকল্প নেই।
আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমাদের কাছে একদম সময় নেই। ডক্টর মারিয়াম পারভিন এবং প্রফেসর রঞ্জিত বাসু, আপনাদের ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ আমাদের শ্রোতাদেরও। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।